জয় সিরাজ। গতদিন আমরা সেই যে কৌরবগণ, দুর্যোধন আদি তাদের গন্ধর্বগণ বন্দী করেছিলেন এবং ধর্মাত্মা পাণ্ডবগণ তাদের মুক্তি প্রদান করেছিলেন। তারপরে তারা প্রাণ সংকল্প করার, প্রাণ বিনষ্ট করার সংকল্প থেকে মানে মন তুলে নিলেন। নেয়ার পরে তারা হস্তিনাপুরে ফিরে আসলেন। সেখানে আসলে প্রথমেই দেখা হচ্ছে পিতামহ ভীষ্মদেবের সঙ্গে। পিতামহ ভীষ্মদেব বললেন, হে বৎস দুর্যোধনকে, আমি প্রথমেই তোমাকে বারণ করেছিলাম, কিন্তু তুমি তো আমার কথায় কর্ণপাত করো না, তার আমি তোমাকে কি বলি? তোমার লজ্জা হলো না সেই যে পাণ্ডবগণের দ্বারা তুমি প্রাণ ফিরে পেয়েছ, এতে তোমার লজ্জা বোধ হয় না? আর জিজ্ঞাসা করছেন, আমি প্রথমেই বলেছিলাম তোমরা সেখানে যেও না, এই কর্ণ, এই শকুনি, এরা তো আমার কথায় কোনো দাম দেয় না। তা দুর্যোধন কোনো কথা না বলে হেসে চলে গেল। আর যখন হেসে চলে গেল, সে সঙ্গে সঙ্গে পেছনে কর্ণ আর শকুনি তারাও হেসে চলে গেল, কেউ কোনো কথা বলল না। অগত্যা পিতামহ ভীষ্মদেব দেখলো, এ তো কান কাটার দল, এ আমার কথা শুনবে না, তিনিও তার কক্ষে প্রবেশ করলেন। তারপরে তারা একত্রিত হয়ে চিন্তা করলেন কি করা যায়। দুর্যোধন সমস্ত মন্ত্রীদের আমন্ত্রণ করলেন, বললেন এখন কি করা যায়। তখন কর্ণ বলল, দেখো কিছু করতে হলে অর্থ সম্পদের অনেক প্রয়োজন, অতএব প্রথমে তুমি আমাকে মানে আজ্ঞা প্রদান করো, আমি শশাগরা পৃথিবী জয় করে আসি, তাহলে তাদের থেকে অনেক কর, ধন, রত্নাদি প্রাপ্ত হব। দুর্যোধন বলে উঠল যে আমি তো এটাই চিন্তা করছিলাম, মিত্র যাও তুমি, আমি তোমাকে আদেশ করছি, তুমি সব সৈন্য সামন্ত নিয়ে, সেনাবাহিনী নিয়ে সমস্ত পৃথিবী জয় করো। বিশাল সেনাবাহিনী তৈরি করে বেরিয়ে পড়লেন। প্রথমেই গেলেন দ্রুপদের রাজ্যে, দ্রুপদকে সর্বপ্রথম পরাজিত করলেন। দ্রুপদের মানে দ্রুপদের সঙ্গে যে সমস্ত মিলিত রাজন্যবর্গ ছিল তাদেরকেও জয় করলো এই কর্ণ, এবং তাদের থেকে ইচ্ছানুযায়ী তিনি বিভিন্ন রকম কর মানে সেনা, স্বর্ণ, রৌপ্য আদি এবং আরো আরো উপঢৌকর নিল কর হিসাবে। তারপরে এই কর্ণ মানে সেই অত অত সেনাবাহিনী সঙ্গে নিয়ে উত্তর দিকে যাত্রা করল, সেখানে সব রাজাদের হারালো, তারপর ভগদত্তকে পরাজিত করল, যুদ্ধ করতে করতে হিমালয় পর্যন্ত পৌঁছে গেল সকলের থেকে মানে জয় লাভ করতে করতে। তারপরে সেখান থেকে হিমালয়ের পাশে নেপাল, নেপালে প্রবেশ করে নেপালের রাজাকে পরাস্ত করল, তারপর সেখান থেকে তারা মানে কর্ণ পূর্ব দিকে যাত্রা করল, এবং সেই পূর্ব দিকে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুণ্ডিক, মিথিলা, মগধ, কর্কখণ্ড, আবশির, যোদ্ধ এবং অহিক্ষত্র ইত্যাদি রাজ্য জয় করে নিজের বশে করল, এবং প্রচুর ধন সম্পত্তি উপঢৌকন হিসাবে পেল। তারপরে বৎসভূমি জয় করল, কেবলা, মৃত্তিকাবতী, মোহনপত্তন, ত্রিপুরু, কোশলা ইত্যাদি ইত্যাদি নগর কর্ণের অধীনে চলে আসত। সকলকে পরাস্ত করে, কর আদায় করে কর্ণ এবার দক্ষিণ দিকে যাত্রা করল। এবারে সেদিকেও অনেক মহারথীকে পরাস্ত করল। রুক্মির সঙ্গে কর্ণের ভয়ঙ্কর যুদ্ধ হল। শেষে রুকমি তার কাছে পরাজিত হলো এবং ইচ্ছানুসারে কর প্রদান করল। তারপর সেখান থেকে পাণ্ড্য শ্রীশৈলের দিকে গেল, সেখানে কেরল, নীল এবং বেনুদারিত সুত প্রমুখ প্রমুখ রাজন্যবর্গকে পরাজিত করল। তারপর সেখান থেকে শিশুপালের পুত্রকে পরাস্ত করল। সেখানেও আশেপাশে যে সমস্ত রাজন্যগণ ছিল মহাবীর কর্ণ তাদের পরাস্ত করল। তারপরে তিনি পশ্চিম দিকে যবন বর্বর রাজাদের থেকে কর আদায় করলেন, মানে তারা পরাজিত হলো। এইভাবে তিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানে সমগ্র ভারতবর্ষের চতুর্দিকে ভ্রমণ করে সকলের থেকে কর আদায় করল। যারা কর দিতে ইচ্ছুক হলো না তাদের সঙ্গে যুদ্ধে পরাজিত করে কর দিল। এবারে সেই শশাগরা পৃথিবীকে মানে যত রাজন্যবর্গ ছিল তাদেরকে পরাজিত করে অনেক আনন্দের সঙ্গে বিভিন্ন প্রকার অর্থ সম্পদ সঙ্গে করে নিয়ে এসে হস্তিনাপুরে এসে প্রবেশ করতে থাকে। দুর্যোধনের বুকটা তো একেবারে বিশাল বড় হয়ে উঠে, আমার মিত্র শশাগরা পৃথিবী জয় করেছে, তাকে স্বাগত করল একেবারে রাজ্যের সীমানা থেকে। তারপরে সেখানে আসলো, এসে বলছেন, হে মিত্র, হে কর্ণ, আজ তুমি আমাকে যা সন্তুষ্ট করেছ আর যেমন বীরত্বের পরিচয় দিয়েছ, এই সমস্ত বীরত্ব ভীষ্ম, দ্রোণ, কৃপ ও বাল্মীকের মধ্যেও নেই। তা তোমার যে শক্তি সেই ষোড়শ অংশের এক অংশ এই সমস্ত যোদ্ধাদের মধ্যে নেই। এইভাবে সন্তুষ্ট হলেন, একেবারে ধনাগার মানে কোষাগার একেবারে পরিপূর্ণ, খাদ্য ভাণ্ডার একেবারে পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে। সমস্ত ব্রাহ্মণগণকে ডাকিয়ে আর শকুনি আদির সঙ্গে পরামর্শ করে বললেন যে আমি রাজসূয় যজ্ঞ করতে চাই, ওই যুধিষ্ঠির সে আর কি করেছে আমি এবার করে দেখাব। তার দ্বারাই প্রাণ পেল, আবার তাকেই আবার মানে কটু বাক্য প্রয়োগ করছে। সমস্ত ব্রাহ্মণগণ আসলেন, বললেন, দেখো দুর্যোধন রাজন, তুমি রাজসূয় যজ্ঞ করতে পারবে না। কেন? বলছেন যে এই জগতে রাজসূয় যজ্ঞ করে জীবিত আছে, সে জীবিত থাকাকালীন তুমি রাজসূয় যজ্ঞ করতে পারো না, বরঞ্চ তুমি এক কাজ করো, এই রাজসূয় যজ্ঞের মতনই আরেকটি যজ্ঞ, সেটা হচ্ছে বৈষ্ণব যজ্ঞ, সেটা রাজসূয় যজ্ঞেরই মানে সমসম ফল, কিন্তু রাজসূয় যজ্ঞে অনেক বাধা বিপত্তি আপত্তি আসার সম্ভাবনা থাকে, কিন্তু এই বৈষ্ণব যজ্ঞে তা হয় না, অতএব ফল সমান সমান, এতে কোনো বিপদ আপদ ইত্যাদি হওয়ার সম্ভাবনা কম। বললেন ঠিক আছে, তাহলে সেটাই করুন। ঋত্বিকদের কথা শুনে দুর্যোধন বিদুরকে ডাকালেন। মহাত্মা বিদুর খুশি হলেন, এই জীবনের প্রথম দুর্যোধনের প্রতি এই যে বৈষ্ণব যজ্ঞ করবেন তাতে খুশি হলো। বললেন আপনার উপর সব ব্যবস্থা, আপনি কি কি ব্যবস্থা, এই এই ব্যবস্থা আপনাকে করতে হবে। বললেন ঠিক আছে বৎস, এতে আমার কোনো আপত্তি নেই। দেখতে দেখতে তিনি বললেন কয়েকদিনের মধ্যেই যে আপনার আদেশ অনুসারে, দুর্যোধনকে বলছেন, হে রাজন, আপনার আজ্ঞানুযায়ী আমি সব ব্যবস্থা করে দিয়েছি, সমস্ত দ্রব্যের ব্যবস্থা করে দিয়েছি এবং স্বর্ণনির্মিত একটি কক্ষ মানে সভার স্থল আমি তৈরি করে দিয়েছি, এখন তুমি এই যজ্ঞ করতে পারো। শাস্ত্র বিধিবিধান অনুযায়ী ঋত্বিকদের থেকে তিনি দীক্ষিত হলেন। দীক্ষিত মানে ওই যজ্ঞের জন্য দীক্ষিত বলা হয়, মানে প্রতিজ্ঞা আবদ্ধ হলেন। সেখানে ধৃতরাষ্ট্র, বিদুর, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, শকুনি, গান্ধারী সকলেই দুর্যোধনের এই একটিমাত্র কাজে তারা সন্তুষ্ট হলেন জীবনের প্রথম। তারপরে চতুর্দিকে নিমন্ত্রণ দেওয়া আরম্ভ হল। যুধিষ্ঠির জন্মরাজ যুধিষ্ঠিরকে নিমন্ত্রণ পাঠানোর জন্য তিনি তার এক ভ্রাতাকে প্রেরণ করলেন। দুঃশাসন এক দূত পাঠাল, যাও তোমরা পাণ্ডবদের নিমন্ত্রণ করে এসো, তারা তো আমাদের নিমন্ত্রণ দিয়েছিল, অতএব নিমন্ত্রণটা দিয়েই এসো। দূত সেখানে গিয়ে নৃপতি শ্রেষ্ঠ পরম ধর্মাত্মা যুধিষ্ঠির মহারাজকে গিয়ে বললেন যে মহারাজ, আমি হস্তিনাপুর থেকে দূত হিসাবে আপনার সেবার জন্য এখানে এসেছি। সেখানে আপনার মানে ধৃতরাষ্ট্র কুমার মহারাজ দুর্যোধন এক মহান যজ্ঞ করতে চলেছেন, সেই যজ্ঞের নাম বৈষ্ণব যজ্ঞ। অতএব আপনাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন, অন্যান্য রাজন্যবর্গ অনেক ধার্মিক ব্যক্তিরা মুনি ঋষিরাও আসবেন, আপনার সেখানে যাওয়া একান্ত প্রয়োজন বলে আমাকে মানে দূত হিসাবে প্রেরণ করেছে। মহাত্মা যুধিষ্ঠির বললেন, দেখুন কত সুন্দর ভাষাশৈলী প্রয়োগ করছেন, যে হে দূত, এ তো আমার পরম সৌভাগ্যের বিষয় যে আমার ভ্রাতা রাজা দুর্যোধন সে এই বৈষ্ণব যজ্ঞ রাজসূয় যজ্ঞের মতনই সে বৈষ্ণব যজ্ঞ করতে চলেছে, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট, আমার সেখানে যাওয়ারও ইচ্ছা, কিন্তু আমি তো একটি প্রতিশ্রুতি নিয়ে প্রতিজ্ঞা করে এই বন প্রদেশে মানে ভ্রমণ করছি। অতএব আর মাত্র 2 বছর কাল আছে, 12 বছর আর 13 বছরে অজ্ঞাতবাস, সেটা না হলে আমি কোথাও কোনো রাজ্যে যেতে পারি না, আমার অধিকার নেই, তা না হলে আমি যেতাম, তুমি বলো। ভীমসেন গর্জন করতে করতে কেউ কোনো কথা বলল না। ভীমসেন বলছে যে দূত, তুমি গিয়ে ওই দুর্যোধনকে বলবে যে আমরা এই যজ্ঞে আর আসতে পারবো না, কারণ আমাদের এই ধর্মাত্মা যুধিষ্ঠির দাদাজি আছেন, আমরা তো ওনার অনুকূলেই চলি, অতএব আমরা যেতে পারছি না। ওকে বলো সেই যুদ্ধরূপ যখন অগ্নি জ্বলবে, অস্ত্রের অগ্নি, অস্ত্রে অস্ত্রে ঘর্ষণ হয়ে ওইখানে আমি ওই দুর্যোধনকে কেটে কেটে আহুতি দেব। এই কথা যখন বললো আর কেউ কোনো কথা বললো না। এবারে যুধিষ্ঠির মহারাজ দেখলেন যে তাকে কিছু বলে আর লাভ নেই, তার তো ক্রোধ হওয়াটা স্বাভাবিক। তারপরে দূত গিয়ে যথাবত সেখানে গিয়ে যা বলার তিনি তা বললেন। এইভাবে সেখানে সুন্দর প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছিল, ব্রাহ্মণগণকে অনেক ধন ঐশ্বর্য আদি দেওয়া হয়েছিল, আর ঋত্বিকগণকে আরো বহু বহু কিছু প্রদান করে সেই যজ্ঞ সুসম্পন্ন করলেন। আর জনমেজয় অপর দিকে জিজ্ঞাসা করলেন মহামুনি বৈশম্পায়নকে, বললেন যে কিছুদিন সেই বনে মানে তারা কেমনভাবে সেই বনে ছিলেন। বলছেন তারা সেই দ্বৈতবন ছেড়ে এবার বন হতে বনান্তরে সমস্ত ব্রাহ্মণদের সঙ্গে করে নিয়ে তারা ভ্রমণ করছিল, করতে করতে অকস্মাৎ তারা কাম্যক বনে তাদের নিজ আশ্রমে এসে উপস্থিত হলেন। বৈশম্পায়ন মুনি বললেন, হে জনমেজয়, এইভাবে মহাত্মা পাণ্ডবগণ 11 বছর মানে 11 বছর তারা অনেক কষ্টে মানে বনবাস করলেন, তারা সুখভোগের যোগ্য হয়েও মহাদুঃখ ভোগ করে তারা ফল মূল কন্দাদি নিয়ে কোনো প্রকারে শরীর ধারণ করেছিলেন। তারা সকলেই মহাপুরুষ, তারা এই ভেবে হতাশ হতেন না যে আমাদের কষ্টের সময়, ধৈর্য সহকারে তারা সেই সমস্ত কিছু মানে উচিত বলে মনে করেই ধৈর্য ধারণ করে থাক। আর রাজা যুধিষ্ঠির ভাবতেন যে দেখো, আজ আমার কারণে আমার ভ্রাতাগণ অনাহারী অনিদ্রায় চিন্তাযুক্ত হয়ে এই বনপ্রদেশে জীর্ণ শীর্ণ কলেবর হয়ে তারা কেমনভাবে কিভাবে দিন কাটাচ্ছে, তাদের দুটো আহারও ভালো করে জোটে না, আর তারা মানে কেমনভাবেই না দিন কাটাচ্ছে, এর দায়ী আমি। ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা কখনো আমার বিদ্রুপ কিছু বলে না, আমারই দোষ। কিন্তু হে জনমেজয়, তাদের মধ্যে অনেক বেদনা অনেক দুঃখ থাকার সত্ত্বেও তারা মানে চোখ মুখে সেই ভাব প্রকাশ করত না, তারা ভেতরে ভেতরে কষ্ট সহন করে নিত। একদিন সত্যবতী সুত ভগবান বেদব্যাস সেখানে আসলেন, বল বেদব্যাস ভগবান কি যায়। এবারে পাণ্ডবগণ সেই বেদব্যাসকে আসতে দেখে তারা সকলে উঠে অনেক দ্রুত গতিতে ভগবান ব্যাসের সান্নিধ্যে গিয়ে বললেন, তাদেরকে মানে আদর আপ্যায়ন করলেন, পাণ্ডবগণ বসার জন্য আসন দিলেন, পূজন আদি করলেন। করার পরে ব্যাসদেব অত্যন্ত দুঃখিত হলেন এবং ব্যথিত কণ্ঠে বললেন, হে মহাবাহু যুধিষ্ঠির, জগতে তপস্যা ব্যতীত কেউই প্রকৃত সুখ অর্জন করতে পারে না, তা তপস্যার থেকে বড় কোনো সাধন নেই। তপস্যার দ্বারাই মানুষ মহৎ পদ মানে ব্রহ্মাদি লোক পর্যন্ত লাভ করে। তপস্যার মহত্ব আর কি বলবো, তুমি শুধু এটুকু জেনে রাখো, এমন কোনো বস্তু নেই যা তপস্যার দ্বারা পাওয়া যায় না। সত্য, সরলতা, ক্রোধহীনতা, দেবতা ও অতিথিদের নিবেদন করে অন্ন গ্রহণ করানো, ইন্দ্রিয় ও মনকে বশে রাখা, অপরের দোষ না দেখা এবং কোনো প্রাণীকে হিংসা না করা, অন্তর বাহিরে পবিত্রতা বজিয়ে রাখা, এইসব সদ্গুণ মানুষকে পবিত্র করে এবং এই সমস্ত অবলম্বন করে তারাই প্রকৃত সুখী হতে পারে। আর যেসব ব্যক্তি এই ধর্ম পালন না করে অধর্মে রুচি রাখে, তারা পশু পক্ষী তির্যক জনিতে জন্মগ্রহণ করে, তারা জন্ম জন্মান্তর ধরে সেই পশুজনি ভোগ করে বিবিধ কষ্ট পেয়ে থাকে। আর ইহলোকে যারা যে সমস্ত মানে ধর্ম কার্য নিয়ে ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে যারা দিনাতিপাত করে, তারা এক সময় না এক সময় ঠিক সেই উত্তম লোক প্রাপ্ত হয়। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে মহামুনি, দান ও তপস্যার মধ্যে অধিক ফল কিসে? এই দুইয়ের মধ্যে কোনটি কঠিন এবং কোনটি শ্রেষ্ঠ সেটা আপনি আমাকে বলুন। মানে এই তপস্যাটা অধিক বড় হয় না দান করাটা সবচেয়ে বড় হয়? মহামুনি বেদব্যাস বললেন, হে রাজন, দানের থেকে কঠিন কাজ এই পৃথিবীতে নেই। বলছে দান করাটা এত সহজ নয়, দান নেওয়ার জন্য সকলে হাত পেতে বসে থাকে, এ তো সাধারণ কথা গেল, কিন্তু যারা দান করে, বলছেন দেখো প্রথমে অর্থ, অর্থ এমনই একটা জিনিস যা অনেক কষ্ট করলে অর্থ উপার্জন করা যায়। কেমনভাবে? উৎসাহী ব্যক্তির ধনের লোভে নিজ প্রিয় প্রাণের মায়া ত্যাগ করে তারা জনে বঙ্গলে মানে ভ্রমণ করছে, সেই বনে হিংস্র জন্তু জানোয়ার বাস করে, সেখানে তারা কাঠুরিয়া হয়ে কাঠ কাটছে, কি জন্য? শুধু আহার অর্থ যোগানোর জন্য। সেই বন হিংস্র ব্যাঘ্র জন্তু জানোয়ারে পরিপূর্ণ, তথাপি তারা সেখানে মধু কাটতে যাচ্ছে। যারা নিম্ন জাতির জেলে তারা মাছ ধরার জন্য যাচ্ছে, এবং তাদের কত কষ্ট, সব সময় প্রতিটা মুহূর্তেই ভয়। তারা নদীতে যে সমস্ত জেলেরা জাল বিস্তার করে বসে আছে, তাদেরও প্রাণের সংকট, তারা বিভিন্ন কুমির আদি দ্বারা মারা যেতে পারে, এবং সেখানে জলজ জন্তুগণ তাদের বিনষ্ট করতে পারে। তাহলে কেন করছে? অর্থ উপার্জনের জন্য। তাহলে আর কেউ কেউ কি করছে? ঘোর সমুদ্রের তলায় চলে যাচ্ছে ডুবুরিয়ারা, সেখানে গিয়ে তারা রত্নের সন্ধান করছে, কিন্তু প্রতিটা মুহূর্তেই প্রতিটি পলেই তাদের ভীষণ প্রাণ সংকট। কি জন্য করছে? অর্থের জন্য। আর কেউ চাষবাস করে, কেউ গোপালন করে, কেউ আবার ধন লোভে অপরের দাসত্ব পর্যন্ত স্বীকার করে, একমাত্র অর্থের জন্য। তাহলে সেই অর্থটা কত কষ্ট করে সংগ্রহ করতে হয়! এই রূপ কষ্ট সহ্য করে উপার্জন করা ধন ত্যাগ করা বড়ই কঠিন। তাই দানের থেকে দুষ্কর কোনো কর্ম নেই। এত এত কষ্ট স্বীকার করে, প্রাণকে মৃত্যুর মুখে ফেলে অর্থ উপার্জন করে, তার থেকে যারা সাধু মহাত্মা ব্রাহ্মণদের দান করে তাদের থেকে কে বড় হতে পারে? তপস্যা করা তো আরো সহজ, কিছু করতে হবে না, গিয়ে ভগবানের নাম করলেই হবে। সেটা কঠিন হলেও তুলনামূলকভাবে সেটা সহজও আছে। কিন্তু যারা এত কষ্ট স্বীকার করে সৎ উপার্জনে যারা সাধু সেবা করে বা কোনো ব্রাহ্মণকে সেবা করে, কোনো দরিদ্রকে সেবা করে, কোনো মানে দরিদ্র কন্যাকে বিবাহ করার জন্য সাহায্য করে, এত কষ্ট স্বীকার করে অর্থ উপার্জিত পয়সা যারা সাহায্য করে, তাদের থেকে বড় কেউ আছে বলে আমি মনে করি না। তাই সেই ধন যদি ন্যায়ত উপার্জন করা হয় তাহলে উত্তম দেশ কাল পাত্র বিচার করে দান করলে তার থেকে মহত্ব অনেক অনেক বেড়ে যায়। সেই দানটা আবার এই রকম নয়, কোনো মাতালকে দিয়ে দেওয়া হলো, এমন সাধুকে দেওয়া হলো যা কোনো কাজেই লাগলো না, সে জমা আছে, তারপরে দেখা গেলো সেটা যক্ষের ধন হলো, তা তাদেরকেও দান করা অনুচিত। দান এমন ব্যক্তিকে দিতে হবে যিনি সেটা ঠাকুর সেবায় লাগিয়ে সেটা সাধুদের সেবা করছেন, ব্রাহ্মণদের সেবা করছেন, তারপরে নিজে সেবা করছেন। এমবিধ ব্যক্তিকে দান দেওয়া উচিত। যার ধন আছে তাকে দান করে কোনো লাভ নেই, যা আমরা পূর্বেও শ্রবণ করেছি দানের মহিমা প্রসঙ্গে। তা এইভাবে মানে দানের কথা বললেন। আরো বললেন, হে যুধিষ্ঠির, ঠিক সময় মতো যদি শুদ্ধভাবে সৎপাত্রে সামান্য যৎকিঞ্চিত দান করা যায় তাহলে পরলোকে তার অনন্ত ফল লাভ হয়। এই বিষয়ে জ্ঞানী ব্যক্তিরা একটি উদাহরণ দেন, মুদগল ঋষির উদাহরণ। তিনি এক দ্রোণ, দ্রোণ মানে 15.5 শের, তিনি কেবলমাত্র এক দ্রোণ মানে 15.5 শের ধান দান করে মহান ফল লাভ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি সেই মুদগল ঋষির চরিত্র আর যে 15.5 শের ধানের কথা আপনি বলছেন, তা আপনি আমাকে সেই বিষয় এবং সেই মুদগল ঋষির চরিত্র আপনি আমাকে বলুন না। বলছেন, দেখো রাজন, কুরুক্ষেত্রে মুদগল নামক এক ঋষি বাস করতেন। তিনি অত্যন্ত ধার্মিক, পরম ধার্মিক। তা তিনি শিলঞ্চ বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতেন। শিলঞ্চ বৃত্তি কিন্তু আরো কঠিন, এই মাদুকুরি তো করা অনেক সহজ, ঝোলা নিয়ে গেলাম, রাধেশ্যাম বললাম, সেখান থেকে তৈরি একেবারে ঘি লাগানো রুটি গরম গরম সবজি দিয়ে দিচ্ছি। আর এই শিলঞ্চ বৃত্তি চাষিরা চাষ করে চলে যায়, চলে যাওয়ার পরে সেই ক্ষেত্রে আবার নতুন করে যখন কিছু বপন না করছে ততক্ষণ পর্যন্ত সেই ক্ষেত্রের প্রতি তাদের কোনো রূপ মায়া মমতা থাকে না। তা সেখান থেকে এই এক একটা করে শস্য, যেমন ধান গম যব, সেগুলো একটা একটা করে তুলে, পড়ে যাওয়া যেগুলো ঝরে যাওয়া সেগুলো তুলে এনে যদি যারা জীবিকা নির্বাহ করে, শাস্ত্রে বলেছেন এর থেকে শুদ্ধ বৃত্তি সারা ত্রিভুবনে আর নেই। এই শিলঞ্চ বৃত্তি বিশ্বরূপ মহোদয়, ভাগবতের মধ্যে যে বিশ্বরূপ মহারাজ ছিলেন, তিনি এই শিলঞ্চ বৃত্তি অবলম্বন করেছিলেন। তিনি বৈষ্ণবগণের মধ্যে পরম শ্রেষ্ঠ ছিলেন। তা এই শিলঞ্চ বৃত্তি, এই মুদগল ঋষিও তিনি শিলঞ্চ বৃত্তি দ্বারাই জীবিকা নির্বাহ করতেন। আর সেই শিলঞ্চ বৃত্তি দ্বারা তিনি যা কিছু পেতেন সেটা আবার 15 দিনের জন্য জমিয়ে রাখতেন, যদি কেউ আসে তাহলে তার সেবা করতে হবে। তা কি হলো, তিনি সেই 15 দিন সেই যে মানে এক দ্রোণ ধান মানে 15.5 শের ধান একত্রিত করে রেখে তিনি একবার ইষ্টিকৃত নামক একটি যজ্ঞ করতেন মাঝে মধ্যে, যখন সেই ধান জমে যেত সেটাকে তন্দুলে পরিণত করে তা দিয়েই তিনি ইষ্টিকৃত নামক যজ্ঞ করতেন। আর পঞ্চতম দিন মানে 15 দিন পরপর অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে দর্শ পৌর্ণমাস যজ্ঞও করতেন। তার যজ্ঞে তার ব্যবহার দেখে দেবতা অতিথিরা এসে সেখানে উপস্থিত হতেন। শুধু তাই নয়, একবার দেবরাজ ইন্দ্র মানে সমস্ত দেবতাদের সঙ্গে করে এনে তার সেই যজ্ঞে সাক্ষাতে সেই যে হবির ভাগ তার সাক্ষাতে গ্রহণ করেছিলেন, এমন তার প্রভাব। চতুর্দিকে তার সেই প্রভাবের কথা, মহিমার কথা, তার গুণের কথা ছড়িয়ে পড়ল। তার আর তিনি ছিলেন আর একটি পুত্র সন্তান আর তার স্ত্রী, তার পরিবারের সর্বমোট এই তিনজন। তারা 15 দিন পর পর মানে এক পক্ষে একদিন ভোজন করতেন, 15 দিন পর পর একদিন মাত্র ভোজন পেতেন। তাহলে কেমন তাদের সংযম, কেমন তাদের নিয়ম ছিল। এই খ্যাতি সমস্ত লোকে যখন ছড়িয়ে পড়ল, একবার দুর্বাসা ঋষি, তিনি তো খাওয়ার জন্য সব জায়গায় ঘুরে বেড়ান, যেমন সেই অম্বরীশ মহারাজের কাছে গিয়েছিলেন আর খেতে গিয়েই গণ্ডগোল। তাই ইনি চিন্তা করলেন, দেখা যাক না ইনি আবার কেমন ধরনের ব্যক্তি। তা তিনি পাগলের মতন ছেঁড়া ভেড়া কাপড় পরে প্রায় অর্ধ উলঙ্গ হয়ে আর চুলগুলো একেবারে এদিক সেদিক আলুলায়িত করে পাগলের মতন খালি গায়ে তিনি মানে সেই যজ্ঞ করছেন, সেখানে গিয়ে মুদগল ঋষি সেখানে গিয়ে উপস্থিত হল। আর সেই এলোমেলো চুল, অর্ধ উলঙ্গ, ছেঁড়া একটা বস্ত্র পরা আছে কোনো মতে, তিনি গিয়ে কটু মানে সে ভীষণ গালিগালচ করতে করতে মুদগল ঋষিকে পরীক্ষা করতে গেছেন। বলছেন যে তুমি আমাকে দেখতে দেখে বুঝতে পারছো না যে আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। বলছেন আচ্ছা ঠিক আছে মহাত্মা, আপনি আসুন। তিনি তো চিনতে পারছেন না। মুদগল ঋষি বসিয়ে তাকে খাওয়ানো আরম্ভ করলেন, দুর্বাসা ঋষি এবার টানা আরম্ভ করলেন, সে আর কিছু ছাড়ে না, একবারে সব শেষ যজ্ঞের যা ছিল। তা বলছেন না আর দিতে হবে না, আর নেই তো আর দিতে দেবে কোথার থেকে, বলছেন আর লাগবে না, পেটও ভরে গেছে। তা বাকি এতটা অন্ন তরকারি সব মাখা ছিল, সেটা যখন পেটে না যাচ্ছে তা সব গায়ে ওটাকে মেখে ফেলে দিয়ে পাগলের মতো চলে গেল। তারপরে মুদগল ঋষি দেখছে যে আবার কেমন, তিনি বেশ খেয়ে যা দেয় একেবারে গলা ধো করেন, সঙ্গে সঙ্গে গলায় দিলেই পেটে চলে যাচ্ছে। এইভাবে তিনি আরেকবার আসলেন, সেবারও এসে ঠিক তাই করলেন, খেয়ে দে যা থাকে গায়ে মাথায় মেখে চলে যান। আর দেখতে একেবারে পাগল, জ্যান্ত পাগল। তা এবারে এইভাবে তিনি ছদিন আসলেন, কিন্তু কি আশ্চর্য যে দুর্বাসা ঋষি ওইভাবে এসে এক প্রকার অত্যাচার করায়। তিনি কখনো কোনো প্রকার ঈর্ষাভাব বা ক্রোধ ভাব ইত্যাদি হয়নি, তিনি না খেয়েই থাকতেন তাকে দিয়ে। আর তিনি যখন পেতেন কিছু ছাড়তেন না, যা আছে সব দিয়ে দিতেন আর সব খেয়ে নিতেন। তারপরে অন্তিম সময়ে দুর্বাসা মুনি দেখলেন সত্যই তো এই ঋষির মধ্যে একবারে শান্ত স্বভাব, তখন তিনি নিজের রূপ প্রকাশ করলেন, বল দুর্বাসা মুনি কি জয়। অত্যন্ত প্রসন্ন হলেন, তিনি মুদগল মুনিকে বললেন, হে মুনি, ইহ জগতে তোমার সমান দাতা আর কেউ নেই, ঈর্ষা তো তোমাকে স্পর্শই করতে পারিনি আমি যা দেখলাম এই ছদিন পরীক্ষা করে, আর ক্ষুধায় কাবু করে ধৈর্য যে তুমি হরণ করেছো, এই ধৈর্যকে তুমি যে জয় করেছো, এ কারোর মধ্যে দেখা যায় না। ক্ষিধা ক্ষুধা এমনই একটি জিনিস যে মুনি ঋষিগণ পর্যন্ত ত্রাহিমাং ত্রাহিমাং করতে থাকেন, পেটের জ্বালা এমন। তা জীবকে রসনা বলা হয়, সেই সর্বদা রস আস্বাদন করে এবং মানুষের চিত্তকে রূপের দিকে আকর্ষিত করে, আর আহারের দ্বারাই প্রাণ রক্ষা পায়। মন এত চঞ্চল যে তাকে বসে রাখা অত্যাধিক কঠিন, কিন্তু তুমি আহার সংযম করেছো, সেজন্যই তোমার দ্বারা এই সমস্ত কিছু সম্ভব হয়েছে। তাই আমার উপর তোমার অনুগ্রহ আমি মেনে নিচ্ছি, আর ইন্দ্রিয় জয়, ধৈর্য, দান, সম, দম, দয়া, সত্য ও ধর্ম এইসবই তোমার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান। তুমি শুভ কর্মের দ্বারা সমস্ত লোক জয় করেছ এবং তুমি অন্তিমে পরম পদ প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে সেই দুর্বাসা ঋষি তিনি সেখান থেকে অন্যত্র গমন করলেন। আর কি আশ্চর্য বিষয়, সেই সময় মানে দুর্বাসা মুনি যেতে চলেছেন যাচ্ছেন সেমত অবস্থায় সেখানে এক বিমানে করে এক দেবদূত আসলেন, অতি সুন্দর বিমান। সেই বিমানটি মানে মনের গতিতে চলে, আর তাতে বিশাল বিশাল মানে দুটি সারস পক্ষী আর একটি হংস হচ্ছে তার বাহন নিমিত্ত মাত্র। সেটা মনে মনে চিন্তা করলেই তাকে বলতে হবে না যে এখান থেকে বর্ষণা নিয়ে চলো, তাতে বসে মনে মনে বর্ষণার চিন্তা করলেই বর্ষণা পৌঁছে যায়, এমন সুন্দর বিমান। তা সেই দেবদূত তিনি এসে বললেন, হে মুদগল ঋষি, আমি দেবতাদের দ্বারা এখানে প্রেরিত হয়েছি, তা আপনি এখন এখানে আপনারা তিনজন বসুন, আমরা আমি আপনাদের স্বর্গে নিয়ে যাব, দেবরাজ ইন্দ্র আমাকে পাঠিয়েছেন। তিনি খুব খুশি হলেন, খুশি হয়ে বলছেন, প্রশ্ন হলো যে স্বর্গে কি সুখ এবং কি কি দোষ আছে বলো। তিনি জানেন, জানার সত্ত্বেও আবার বললেন যে স্বর্গে সুখ কি আছে আর দুঃখই বা কি আছে। দেবদূত বললেন, হে মহর্ষি মুদগল, আপনার বুদ্ধি অত্যন্ত উত্তম। অন্যান্য ব্যক্তিরা যে স্বর্গসুখ খুবই ইচ্ছা করে, তারা তো মৃত্যুর পরে স্বর্গে যায় বিচার হওয়ার পরে, কিন্তু আপনি সাক্ষাতে স্বর্গে যাবেন সেইভাবে দেবতারা আমাকে পাঠিয়েছে, কিন্তু আপনি দেখছি আপনার মনের মধ্যে কোনো আনন্দ নেই, এটা সকলের মধ্যে দেখা যায় না। তা আপনি আমাকে সব কিছু আপনি জেনে শুনেও প্রশ্ন করেছেন, তাও আমি তার উত্তর আপনাকে দিচ্ছি যে স্বর্গ এখান থেকে অনেক উপরের একটি লোক, সেই স্বর্গকে স্বর্লোকও বলা হয়। অত্যন্ত উত্তম পথ দিয়ে সেখানে যেতে হয় এবং সেখানে বসবাসকারী সমস্ত দেবতাগণ, আপনার সম্মুখে যে বিমানটি আপনার জন্য আনয়ন করেছি, তারা প্রত্যেকেই ইয়ম্বিধ মানে বিমানে ভ্রমণ করে থাকেন। সেখানে সুখ দুঃখ মানে দুঃখের কোনো ছন্দাংশ নেই, রোগ নেই, শোক নেই, ভয় নেই, কোনো প্রকার ক্লেশ নেই, সেখানে সর্বদাই আনন্দ আর আনন্দ। আর সেখানে যারা পুণ্য অর্জন করেছেন তারা যান, যারা সুরবীর যুদ্ধে পরাক্রম দেখিয়ে দেহত্যাগ করেছেন তারা স্বর্গে যান, সেখানে পাপী তাপী বা দুষ্ট ব্যক্তি কখনোই যেতে পারে না। আপনি সেই স্বর্গে যাওয়ার অধিকারী হয়েছেন, আর সেখানে দেবতা সাধ্য বিশ্বদেব মহর্ষি জাম ধাম গন্ধর্ব অপ্সরাগণ তারাও সেখানে থাকেন, সেটা অতি সুন্দর। আর এই সমস্ত যক্ষাদি বা গন্ধর্ব আদি যারা যে সমস্ত লোকে থাকেন সেগুলো অনেক ঔজ্জ্বল্যমান মানে লোক। তারপর তিনি বলছেন যে এগুলি অত্যন্ত কান্তিমান এবং ইচ্ছা অনুযায়ী প্রাপ্তকারী ভোগসম্পন্ন তেজপূর্ণ। আর সেই স্বর্গে 33,000 দেবতাগণ আছেন এবং সেখানে অতি সুন্দর সুমেরু নামক এক পর্বত আছে যা স্বর্ণের, আর দেবতাদের নন্দনবন এবং ইত্যাদি ইত্যাদি সেখানে উদ্যান উপবন, এবং সেখানের স্থান মানে খুবই আপনার পছন্দ হবে। সেখানে তৃষ্ণা লাগে না, কখনো মানুষ বিমর্ষ হয় না, কখনো শীত লাগে না, গরমও লাগে না, কোনো প্রকার ভয় সেখানে নেই ইত্যাদি বলছেন তিনি। আর তাদের শরীরে কোনো প্রকার ঘাম দুর্গন্ধ আদি নেই এবং তাদের মধ্যে তেজস তত্ত্বের প্রাধান্য থাকার দরুন তারা সর্বদাই মানে তেজস্বীর মতন জীবনযাপন করেন। আর সেখানে মানে কোনো প্রকার ঘৃণিত বস্তু দেখা যায় না, মলমূত্রের কোনো সম্ভাবনা নেই, কোনো জিনিস ময়লা হয় না, আর সেখানকার পুষ্পাদি কখনো শুষ্ক হয় না, অতি সুন্দর। এই যে বিমান দেখছেন, এই রূপ বিমান ওখানে সকলের এক একটি করে আছে, তারা কাউকে হিংসা করেন না, কারোর প্রতি বিদ্বেষ ভাবও রাখেন না, সকলে অত্যন্ত সুখে জীবনযাপন করেন। সেই দেবলোকের উপরে অনেক দিব্য লোক আছে এবং তার উপরে অনেক উপরে রয়েছে ব্রহ্মলোক, সেখানে ব্রহ্মাজি ঋষিগণে পরিবৃত হয়ে সর্বদা সেই হোম যজ্ঞাদি কাজে ব্যবহৃত থাকেন। সেখানে সাধারণ পুণ্যাদি করলে সেই ব্রহ্মলোকে যাওয়া যায় না, যারা মুনি ঋষিগণ সর্বদা সেই ব্রহ্মের ধ্যানে রত থাকেন তারাই অন্তিম সময়ে মৃত্যুর পরে তারা সেই ব্রহ্মলোকে যেতে পারেন। যদিও সেটাও যখন মহাপ্রলয় হয় সেটিও ধ্বংস হয়ে যায়, কিন্তু সেটা অনেক উন্নত, আমাদের স্বর্গের থেকে অনেক অনেক গুণে উন্নত। আর এই যে 33 কোটি দেবতা আছেন তারা উত্তম আচরণ করেন এবং তারা মহাত্মা ব্যক্তিগণ তাদের লোক প্রাপ্ত হন ইত্যাদি ইত্যাদি স্বর্গ সম্বন্ধে তিনি বললেন। এবারে স্বর্গের দোষ বলছেন, বলছেন, মহারাজ হে মুদগল ঋষি, আপনি স্বর্গের দোষ শুনুন, যে স্বর্গে আপনার পূর্বকৃত কর্মের ফল আপনি ভোগ করতে পারবেন। যদি এই জগতে কেউ কিছু করে থাকে তারই পরিবর্তে সেখানে গিয়ে ফল ভোগ করতে পারেন, কিন্তু সেখানে গিয়ে নতুন কোনো উত্তম কর্ম করা যায় না। এবারে সব দামি কথা বলছেন, বলছেন সেখানে নতুন কোনো কর্ম করে যে আরো উন্নত লোক প্রাপ্ত হবে এই আশা সেখানে আর থাকে না, কারণ মানে মূল পুঁজি ভাঙিয়েই সেখানে এই সমস্ত ভোগ করা যায়। আমার মনে হয় এটি ওখানকার সব থেকে বড় দোষ, যে সেখানে আর কিছু লাভ করা যাবে না, সেখানে গিয়ে কোনো দান ধর্ম আদি কিছু করা যাবে না, একদিন না একদিন সেখান থেকে পতন হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। সুখদায়ক ঐশ্বর্য উপভোগ করে নিম্নস্থানে পতিত প্রাণীদের যে বেদনা তা ভীষণভাবে তারা অসন্তুষ্ট হয়ে পড়ে, আর তা বর্ণনা করা কঠিন তাদের পরিস্থিতি কেমন হয়। তা স্বর্গ থেকে পতনের সূচনা হওয়ার পূর্বে দেখা যায় কি তাদের গলদেশে যে মালাগুলি, পুষ্পের যে মালা যা কোনোদিন শুকায় না, সেই মালা তখন শুকাতে আরম্ভ করে। যখন সেই মালা শুকনো হতে থাকে তখন তারা ত্রাহিমাং ত্রাহিমাং করতে থাকে, কি জানি এখন যে শুয়োর হব, না ঘোড়া, না খচ্চর, না কোনো আরো নিম্ন শ্রেণীর কি হব, তারা তখন ত্রাহি ত্রাহি করতে থাকে, হে ভগবান এখন কি করা যাবে। এটাই হচ্ছে স্বর্গের মহাদোষ। আর সেই ভয় ঢুকে যাওয়ার কারণে তার সে রজগুণ বৃদ্ধি হয়, তাতে তার বুদ্ধি তার চেতনা একেবারে বিলয় প্রাপ্ত হয়, তখন তারা আর কিছুই করতে পারে না। এইভাবে তারা পুনরায় সেই ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিনশন্তি যাও, সেই ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে এসে তারা আবার পড়ে যায়। মুদগল ঋষি বললেন, আপনি তো স্বর্গের মহাদোষের কথা বললেন, তাছাড়া যে নির্দোষ লোক আছে আপনি তা বলুন। বলছে একমাত্র নির্দোষ লোক হচ্ছে ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ। সাধারণ বেদাদিতে বৈকুণ্ঠ পর্যন্তই পূর্ণরূপে ধরা হয়েছে, সেই বৈকুণ্ঠই শ্রেষ্ঠ। আর যে গোলোক বৃন্দাবন, এর স্বপ্ন তো মানে অনেক বিরল। ওই যতই দুই চার ফেরা মালা করে আমরা মনে করি না কেন যে আমরা গোলোকে যাব, সেই বামন হয়ে চাঁদ ধরার মতো অবস্থা, এ অনেক বিরল, হবে না, যেতে পারবে না বললে ভুল হবে, কিন্তু সেটা মানে অত্যাধিক কঠিন, সবচেয়ে কঠিন। সেই জন্য শাস্ত্রে মানে বেদাদিতে একমাত্র সেই বৈকুণ্ঠ পর্যন্ত বর্ণনী যথাযথভাবে করেন, কারণ সেই ভগবান শ্রীকৃষ্ণের ধাম যে গোলোক সেখানে যাওয়া খুব কঠিন। যাই হোক, তিনি এবার মুদগল ঋষির কথা শুনে তিনি সেই বৈকুণ্ঠের বর্ণনা করলেন, বললেন সেই বৈকুণ্ঠে মানে একনিষ্ঠ যারা বিষ্ণু ভক্ত এবং যারা জন্ম জন্মান্তর ধরে সমস্ত মায়া মোহকে ত্যাগ করে একমাত্র ভগবানেরই শরণাপন্ন হয়ে মানে যাবজ্জীবন জন্ম জন্মান্তর ধরে যারা তপস্যা করেছেন, ভজন সাধন করেছেন, তারাই সেই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারেন। এছাড়া সেখানে আমাদের মতো দেবতারাও ইচ্ছা করলে মানে অতি অনায়াসে যেতে পারে না, সাধারণ লোকের তো কোনো কথাই নেই। সেখানে যাওয়ার যে কঠিন নিয়ম তা তিনি বর্ণনা করে শ্রবণ করালেন। তারপরে সেই মুনি বলছে, না না আমি সেখানে যেতে চাই না, আমি কেন যাব সেখানে, যদি গিয়ে আবার যদি সেই মর্তে এসে বিভিন্ন প্রকার তীর্যক উদ্ভিদ জলজ এই যে মানে 84 লক্ষ জনই পুনরায় ভ্রমণ করতে হয়, তাহলে আমি সেখানে গিয়ে কি করব, ওর থেকে তো এই লোকই শ্রেষ্ঠ, আমি এখানেই প্রভুর ভজন সাধন করি, দেখা যাক কি হয়। তিনি সেই দেবদূতকে অনুরোধ করে স্বর্গে পাঠিয়ে দিলেন, বলছে না না আমি এই রকম স্বর্গে যেতে চাই না যেখানে গেলে আবার ফিরে আসতে হয়, তার উদ্দেশ্য তিনি বৈকুণ্ঠে যাবেন। তাই তিনি পুনরায় সেই সমস্ত তপস্যা পুনরায় আরম্ভ করলেন। মহাত্মা ব্যাস তিনি বললেন, হে যুধিষ্ঠির তুমি জেনে রেখো, সুখের পরে দুঃখ আস, দুঃখের পরে সুখ আস, তা তোমরা যে এই কঠোর তপস্যা করেছ এর ফলে তোমাদের সুখ তো আসবেই আসবে, তোমাদের ত্রয়োদশ বৎসর পূর্ণ হলে তোমরা তোমাদের পিতামহের রাজ্য অতি অবশ্যই ফিরে পাবে, এতে কোনো প্রকার বিন্দুমাত্র তুমি সংশয় করো না, এখন মনের থেকে চিন্তা দূর করো, বলে ভগবান বেদব্যাস সেখান থেকে চলে গেলেন। বল বেদব্যাস ভগবান কি জয়। বৈশম্পায়ন মুনি তিনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বললেন, হে রাজন, ভগবান ব্যাসদেব যুধিষ্ঠিরকে এই রূপ উপদেশ প্রদান করে তপস্যার জন্য চলে গেলেন। জনমেজয় জিজ্ঞাসা করলেন, হে ঋষে, মহাত্মা পাণ্ডবরা সেই সময় মানে মুনি ঋষিদের অনুপম আলোচনা শুনে আনন্দের দিন কাটাচ্ছিলেন, এই সমস্ত খবরাখবর সেই দুরাত্মা দুঃশাসন দুর্যোধন কর্ণ শকুনি তারা তো জানতই, তা সেই পাপাচারী দুরাত্মারা তারা কি মনে করত? বলছেন তারা তো, বলছেন হে জনমেজয়, তারা তো সর্বদাই তাদের প্রতি মানে ক্ষোভ প্রকাশ করত, যে সময় পেলে তাদের গলদেশ কেটে বিচ্ছেদ করে দেবে এমন ভাব তাদের। তা দুর্যোধন যখনই শোনে যে তারা সেই মানে রাজধানীতে থেকে যেমনভাবে সুখে দিন যাপন করছিল, তা সেখানে সেই বনপ্রদেশেও মুনি ঋষিদের সঙ্গে সেখানে তত্ত্বকথা আলোচনা করে তারা পরমানন্দে দিন কাটাচ্ছে, তাই শুনে তাদের মানে হৃদয়টা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। তারা তো চায় তারা মহা দুঃখ ভোগ করুক, তারা অসুস্থ হয়ে পড়ুক, তারা দুঃখী হোক, কিন্তু সেই ভগবান যাদের পক্ষে থাকেন তাদের হারিয়ে যাওয়া সম্পদও প্রাপ্ত হন, তাহলে তাদের আর কোথায় সেই চিন্তা। একবার তারা অনেক প্রকার মানে ষড়যন্ত্র করেও কোনোটাতে তারা মানে সম্পূর্ণতা লাভ করতে পারে না, আরও বিপদে পড়ে। যেমন গিয়েছিল দৈত্যবনে তাদের অনিষ্ট করার জন্য, সেখানে গিয়ে তারা তাদের দ্বারাই উপকৃত হয়ে নির্লজ্জের মতো ফিরে আস। তা একদিন এই দুর্বাসা মুনি সেখানে 10,000 শিষ্যগণকে নিয়ে উপস্থিত। দুর্যোধন সে তো শয়তানি বুদ্ধিতে একেবারে পারদর্শী, তার মধ্যে ছিলই। সে গিয়ে এই শকুনি বেখতে বেখতে গেল, কর্ণ গেল, দুঃশাসন গেল, গিয়ে বলছে আসুন 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 মহারাজ আসুন, দিয়ে স্বাগত করে তাদের একটি সুন্দর স্থাপন মানে জায়গা দেখে সেখানেই সব ব্যবস্থা করে ফেলল। ঋষি দুর্বাসা বললেন, বৎস দুর্যোধন, আমি তোমার এখানে কিছুদিন থাকব। বলছেন কিছুদিন কেন, আপনি সারা জীবনই থাকুন এখানে। এই দুর্যোধন সে আবার কপট বুদ্ধি খুব জানে, এমনি আবার উদার, কিন্তু সঙ্গটা ছিল অসৎ। এবারে হলো কি, দুর্বাসা ঋষির সেবায় একেবারে রাজকার্য বাদ দিয়ে সে দুর্বাসা ঋষির সেবায় লেগে থাক, মানে সবসময় দাসের মতো তার কাছে দাঁড়িয়ে থাকবে। এমনভাবে সেবা করল দুর্বাসা ঋষি তো মানে খুব সন্তুষ্ট, আর এই দুষ্ট দুর্যোধন শকুনি দুঃশাসন কর্ণাদি তারা যে সেবা করে, তারা করে ভয়ে অভিশাপের ভয়ে, ভক্তিতে নয়। ভয়ে ভক্তি আর স্বাভাবিকভাবেই ভক্তি দুটোর মধ্যে অনেক কিন্তু তফাৎ। এবারে দেখতে দেখতে এই দুর্বাসাকে কেউ সন্তুষ্ট করতে পারে না, এই দুর্বাসা ঋষি এই দুষ্ট দুর্যোধনের মানে সেবাতে সন্তুষ্ট হয়ে গেল। এবং এই দুর্বাসা ঋষিও অত সহজ সরল না, সে সঙ্গে আবার 10,000 শিষ্য, মাঝখানে কোনো কথা নেই। হয়তো অসময়ে সে দুর্যোধনকে বলল, বৎস দুর্যোধন, আমার এক্ষুনি খিদে লেগেছে, তুমি খাওয়ার ব্যবস্থা করো। এবার সে তো একলা না, 10,000। দুর্যোধন বলল, আচ্ছা যো আজ্ঞা, আপনি যেমন আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বলছেন ঠিক আছে, আমি স্নান করে একটু জপ করে আসছি, এক্ষুনি আসছি। মানে খিদেই মরে যায় দুর্বাসা ঋষি, এমন খিদে লাগে। এবারে তিনি স্নান করে এসে বলছেন, না আমার আর খিদে মিটে গেছে, এখন আর খাব না। তাহলে সেই 10,000 লোকের রান্না করে এখন কি অবস্থা হয়? কিন্তু তাও এই দুর্যোধন সহ্য করত যে আমি কিছু না কিছু একটা হাসিল করবই, কারণ এই মুনি সে তো ক্রোধী, যা চাইব সন্তুষ্ট হলে তাই আবার দিয়ে দেবে। তা এইরকম বারবার করে, কিন্তু সব অবস্থাকে মানিয়ে নিল এই দুষ্ট দুর্যোধন। এবারে তিনি যেতে চাইছেন, বলছেন দুর্যোধন, তোমার সেবা যত্নে আমি সন্তুষ্ট, এখন আমি যাব। যাব বললে তো আর রক্ষা নেই, যাবেনি। বলছেন আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও। কিন্তু এই দুষ্ট কতগুলো এক জায়গায় হয়ে তারা তো বর নেওয়ার জন্য বসেছিল, আর কি বর চাইবে সেটাও ঠিক করা আছে আগে। কর্ণ শকুনি দুঃশাসনের সকলের সঙ্গে পরামর্শ করে বলছেন যে ঋষি আমাদের যতই কিছু করুক না কেন, 10,000 লোকের রান্না বারবার ফেলে দিক না কেন, কিন্তু আমরা আশীর্বাদ একটা নিয়েই ফেলবো যাতে পাণ্ডবদের মানে অহিত হয়, যাতে মরে যায়, সর্বনাশ হয়। দুর্বাসা ঋষি যখন বর দিতে চেয়েছেন তখন দুর্যোধনের মানে নতুন জন্ম হয়ে গেল, আনন্দে সে মনে করলো আমার এখন নতুন আর একটা আমি জন্ম পেলাম, এইবার দেখাবো এই পাণ্ডবদের মজা, এদের তো যুদ্ধ করে পারা যাবে না, এইবার এই ঋষি সাপে সব মেরে ফেল। এবারে দুর্বাসাকে বলছেন যে প্রভু আপনি যদি আমাদের বর দেবেন তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বজ্যেষ্ঠ মহাত্মা আদরণীয় পূজনীয় সম্মানীয় আমাদের দাদাশ্রী যুধিষ্ঠির মহারাজ তিনি কাম্যক বনে আছেন, তা আপনি সশিষ্যের সঙ্গে তার সেখানে গিয়ে মানে সেবা প্রার্থনা করুন, আর তিনি তো ধার্মিক তিনি ব্যবস্থা করেই দেবেন। আর আপনার কাছে অনুরোধ, আপনি যে আমাকে আশীর্বাদ দেবেন সেই আশীর্বাদটা হচ্ছে এই যে দ্রৌপদী যে রান্না করে, রান্না করে তিনি সমস্ত ব্রাহ্মণ অতিথিদের সেবা করে, পাণ্ডবগণ সেবা করে, আর যারা দীনদুঃখী তারাও যদি যায় তাদের সেবা করানোর পরে এই রাজকুমারী দ্রৌপদী সে তখন খেয়ে দিয়ে ঘুমায় মানে বিশ্রাম করে, তা ঠিক সে সময় আপনি গিয়ে তাদের কাছে মানে খাওয়ার জন্য গিয়ে উপস্থিত হবেন। মহাভারতের ভাষা তো মানে খুব এমনই ভাষা, সব সহজ সরল, যেমন আমাদের গোস্বামী পাদগণের যে সমস্ত গ্রন্থ তা তো পাঠ করলে হয়ে যায় গম্ভীর, কিন্তু মহাভারত এমনই একটি গ্রন্থ যার ভাষাগুলো যেমন খাওয়া, কিন্তু আমাদের গোস্বামী শাস্ত্রে খাওয়া শব্দ প্রয়োগই করবেন না, পাওয়া সেবন করা প্রসাদ পাওয়া ইত্যাদি, তা এখানে এই শব্দগুলো কেন প্রয়োগ করেছেন যে যাতে সকলে বুঝতে পারেন, সেজন্যই মহাভারতের ভাষাগুলো মানে অন্য তো প্রায় জায়গায় বলেনি ভাতই বলেছে, যাতে সকলে বুঝতে পারেন। বলছেন তার খাওয়া দাওয়া হয়ে গেলে সে যখন বিশ্রাম করবে দ্রৌপদী আদি, সে সময় গিয়ে আপনি সেখানে গিয়ে বলবেন যে আমার খিদা লেগেছে, এটাই আমার আশীর্বাদ। বলছেন ঠিক আছে বৎস, আমি ঠিক সে সময়তেই যাব। এবারে দুর্বাসার কথা, দুর্বাসা যিনি দুর্বাসা ঋষি যখন স্বীকার করলেন তখন কি করছেন মানে দুর্যোধন আনন্দ তো লাভ দিচ্ছেন, দুর্বাসা ঋষি তো চলে গেছে সেখানে খেতে অসময়, ওই হবে বোধ হয় এরকম চারটের দিকে, তখন আর সেই যে অক্ষয় পাত্র সূর্যদেব দিয়েছিলেন সেটাই তো হচ্ছে তাদের আসল জিনিস, সেটা ধুয়ে পুচে রেখে দিয়েছে আর তিনি যাচ্ছেন। আর এদিকে মানে দুর্যোধন লাভ দিতে দিতে মানে এই কর্ণের সঙ্গে বারবার হাত মেলাচ্ছে, যারকে ভালো ভালোবাসায় করমর্দন বলা হয়েছে, বারবার হাত মেলাচ্ছেন, আর শকুনিকে গিয়ে ধরে জড়িয়ে ধরছেন, বলছেন এইবার একটা কাজের কাজ হয়েছে। দিয়ে এই সব শয়তানের দলেরা তখন যেমন সাধুরা ওই হরিনাম কীর্তন করে নাচে তাদের সেই রকম আনন্দ, বলছে এইবার একটা কিছু হলো। আর অপরদিকে কি হয়েছে, দুর্বাসা মুনি যখন দেখলেন দ্রৌপদী আহার করার পরে বিশ্রামে গিয়েছে তখন গিয়ে সেখানে জয়রাধে বলে উপস্থিত হয়েছে। এবার সেখানে গিয়ে যুধিষ্ঠির এবং পঞ্চ পাণ্ডবগণ সেই বিশাল সেনাবাহিনীর মতন সব মানে শিষ্যবর্গকে নিয়ে উপস্থিত, মুনি ঋষিবৃন্দ হাজির, তাদেরকে আসন দিলেন, আদর আপ্যায়ন করলেন, স্বাগত জানালেন, পাদ্য আর্ঘাদি প্রদান করলেন, তারপরে ঋষিকে হাত জোর করে বলছেন যে বলুন আমি আপনার কী সেবা করতে পারি। বলছেন আমরা তো এই কজন আছি, 10,000-12,000 মতো হব, তা আমরা মানে তোমার সেবা গ্রহণ করতে চাই। তো বলছেন ঠিক আছে তাহলে আমি ব্যবস্থা দেখছি, রাজা নিষেধ আর করেন না, বলছেন ঠিক আছে কোনো চিন্তা নেই। তা এখন সে সময় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, তা বলছেন যে ঠিক আছে আমরা তো ত্রিসন্ধ্যা আহ্নিক করি, এই সন্ধ্যার আহ্নিকটা করে আসি সন্ধ্যার সময়, তখনকার দিনে তিনবার স্নান। সেখানে তারা গিয়ে সেই নদীতে স্নান করলেন, করে সব ওই জপ করছেন আর ভালো করে পেটে জল দিচ্ছেন যাতে ভালো করে খিদেটা লাগে আর যাতে খেতে না দিতে পারে, তাহলেই তো অভিশাপ দিয়ে চলে যাবে। এবারে মানে এই খবর যখন দ্রৌপদী জানতে পারলো, দ্রৌপদী তো চিন্তায় একেবারে ভেঙে পড়লো, কি করা যাবে, সেই অক্ষয় পাত্র সূর্যদেবের দেওয়া, ও তো ধোয়া হয়ে গেলে আর কিছু হবে না, একদিনে একবারই রান্না হয়, একদিনে দুবার হবে না, তাতে কি করা যাবে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হ্যাঁ সব ব্যবস্থা হয়ে যাবে, কোথায় ব্যবস্থা, কিছুই ব্যবস্থা নেই। এবারে দ্রৌপদী চিন্তা করছে, তো অভিশাপ দিয়েই তো আমাদের সব অংশে ধ্বংস করে দেবে। তখন তিনি আর কিছু ভেবে না চিনতে তখন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন, বললেন, হে কৃষ্ণ, হে মহাবাহু শ্রীকৃষ্ণ, হে দেবকী নন্দন, হে অবিনাশী, হে বাসুদেব, এখন আমি তো ভারী দুঃখের মধ্যে পড়েছি, কি করি প্রভু, এখন তো আর কোনো উপায় দেখছি না, হে শরণাগতকে রক্ষাকারী, হে গোপাল, তুমি সমস্ত প্রজার রক্ষক, পরাত্পর পরমেশ্বর এবং চিত্তবৃত্তি ও চিত্তবৃত্তি সমূহের প্রেরক তুমি, তোমাকে আমি প্রণাম করি, সবাকার বরণীয় বরদাতা, হে অনন্ত, এসো, তুমি ছাড়া যাকে রক্ষা করার কেউ নেই, সেই অসহায় ভক্তকে তুমি এসে রক্ষা করো, পুরাণ পুরুষ, হে পুরাণ পুরুষ, প্রাণ এবং মনের বৃত্তি তোমার নিকট পৌঁছায় না, সবার সাক্ষী পরমাত্মা, আমি তোমার শরণাগত, হে শরণাগত বৎসল, কৃপা করে আমাকে তুমি রক্ষা করো। আর নীলকমল দলের ন্যায় শ্যামসুন্দর, কমল পুষ্পের মধ্যভাগের মতো কিঞ্চিত লাল নেত্র সম্পন্ন, আর কৌস্তবমণি বিভূষিত, হে পীতাম্বরধারী, হে শ্রীকৃষ্ণ, তুমি সমস্ত প্রাণীর আদি অন্ত, তুমি আশ্রয়, অতএব হে পরমেশ্বর, হে পরমেষ্টিন, আমি তোমার শরণাপন্ন। এখন এই দুর্বাসা ঋষি যদি খেতে আসে আর যদি আমরা খেতে না দিতে পারি, তাহলে তিনি আমাদের একেবারে তার ক্রোধগ্নিতে জ্বালিয়ে পুড়িয়ে বিনষ্ট করে দেবে। হে প্রভু, আমি তোমার শরণ গ্রহণ করলাম, তুমি আমাকে রক্ষা করো। সর্বান্তর্যামী ভগবান ভক্ত ভক্তদের হৃদয়ের ভাব তিনি সর্বদাই জ্ঞাত থাকেন। তিনি দ্রৌপদীর সেই আরতি সুরে তিনি যে প্রার্থনা করছিলেন, তিনি দ্বারকা থেকে এক নিমিষের মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন। বল দ্বারকা দেশ ভগবান কি জয়। এবারে ভগবানকে দেখে দ্রৌপদী সে তো হাসা আরম্ভ করলো, দেখো প্রভু আমার কথা শুনেছে, তার তো ভীষণ আনন্দ হলো। সে পাণ্ডবদের কাছে যায়নি, দ্রৌপদী প্রার্থনা করছে, দ্রৌপদী যেখানে ছিলেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, কেউ তাকে দেখতেই পায়নি। এবারে দ্রৌপদীর তো আনন্দের সীমানে, সে দৌড়ে গিয়ে উঠোনে গিয়ে কৃষ্ণের কাছে হাত জোড় করে বলছেন, এসো প্রভু এসো, কৃষ্ণকে তুমি তুমি করে বলতো দ্রৌপদী, এসো প্রভু এসো। এবারে কৃষ্ণ গিয়ে বলছেন, দেখো ওই এসো টেসো কাজ করবে না, আমার এখন ভীষণ খিদা লেগেছে, কৃষ্ণা তুমি আমাকে খেতে দাও। তা কৃষ্ণ তখন হাসছে আর লজ্জিতও হচ্ছে, বলছেন, হায় কপাল, আমি যাকে ডাকলাম এই দুর্বাসা ঋষিকে কি করি, আর এ তো কৃষ্ণ এসে বলছে কৃষ্ণ আমার খিদে লেগেছে তুমি খেতে দাও। তা হাসছে আবার এদিকে লজ্জাও করছে দ্রৌপদী। তা সে হেসে হেসে বলছে যে তুমি জানো না যে আমার সেই অক্ষয় পাত্র ধুয়ে রাখলে আর কিছু থাকে না, আমি আরো বিপদের মধ্যে তোমাকে তাড়াতাড়ি করে ডাকছি আর তুমি আবার এইরকম করছো। বলছে না না, এখন ওই হাসলে কাজ চলবে না, তুমি আমাকে খেতে দাও। তা বলছেন, আরে মশাই, কিছু খাবার থাকলে আর তোমাকে ডাকতাম নাকি আমি, কৃষ্ণের সখী তো ওই দ্রৌপদী, আমার যদি কিছু থাকতো তাহলে তোমাকে কি আর ডাকতাম, কিছু নেই বলে ডেকেছি। বলছেন, আচ্ছা ঠিক আছে, অক্ষয় পাত্রটা তুমি ধুয়ে রেখেছো, ওটা নিয়ে এসো। তার আগে সব কথা বলেছে যে 10,000 সব মুনি ঋষিরা এসে গেছে, তারা খাবে বলছে, এখন কোথার থেকে খাওয়াবো, কোথায় পাবো। তা বলছে, আচ্ছা ঠিক আছে, ধোয়া পাত্রটা নিয়ে এসো তো আমি দেখি। তা ধোয়া পাত্রটা সূর্যদেবের দেওয়া যে অক্ষয় পাত্র, তাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন যে একটা শাক, এই যে পাতি শাক, একটা ছোট্ট একটা বনের শাকের টুকরো, সেদিন শাক রান্না করেছিলেন, তা ছোট্ট একটা টুকরো লেগে আছে। তা ভগবান সেটা তুলে নিয়ে নিজের মুখে দিয়ে বলছেন যে সমস্ত জগতের আমার আত্মা তারা একবারে পরিতৃপ্ত হয়ে যাও। এখন ভগবানের আত্মাই সব, যত জীব জন্তু বৃক্ষ লতা পশু পক্ষী যা কিছু সব ভগবানের আত্মা। এখন যখনই ভগবান শাক পেয়ে ওই শাকের টুকরো মুখে দিয়ে ওই কথা বলেছেন, এই দুর্বাসার 10,000 ঋষি 10,000 শিষ্য, তারা তো পেটে জল দিচ্ছেন, কেউ তর্পণ করছেন, বলছেন যাক যুধিষ্ঠিরের ওখানে গিয়ে আজকে খুব করে মানে গলা পুরে ভান্ডারা পাব। এবারে হলো কি, ভগবান যখন ওই রকম বলেছেন তখন তাদের সকলের ঢেকুর উঠছে, ঢেকুর ঢেকুর, মানে পেট ভরে গেলে যেমন হয় না, ঠিক ঢেকুর তুলছে। আর সবাই বলছে কি, আরে আমার তো গলাটা ভরা ভরা লাগছে। একজন বলছে ও বলে তো একেবারে বলছেন যে আমার তো এই ঢেকুর উঠছে। তখন সব একসঙ্গে ওই ঢেকুর তুলছে আর বলছে সব পেট ভরে গেছে, এখন কি করা যাবে। এদিকে তারা ঢেকুর তুলে মরে যাচ্ছে, আর অপরদিকে কৃষ্ণ সহদেবকে ইঙ্গিত করে বলছে ঋষিদের ডেকে নিয়ে এসো, নদীতে চান করছে, বলো খাওয়ার রেডি তৈরি। এবারে সেই ঋষিরা তখন একে অপরের মুখে চাইতে চাইতে সেই 10,000 জনও বলছে যে আমার তো গলায় গলায় পুরো হয়ে গেছে খাওয়ার আগেই, সবাই ওই একই কথা বলছে, এর ভারী সমস্যা। তখন দুর্বাসা ঋষি, সেই দুর্বাসা ঋষিকে তিনি বলছেন যে প্রভু গুরুদেব এখন কি করব। বলছেন এখন কি করবে, যে যেদিকে পারো ছোট, আমরা সেই যুধিষ্ঠির মহারাজকে, সে ভিখারীর মতো আছে, আমরা সেই যুধি এই মানে দুষ্ট দুর্যোধনের চক্রান্তে পড়ে তাকে খাবারের ব্যবস্থা করেছি, তিনি তো খাবার সংগ্রহ করবেনই করবেন, তাই এখন আমরা গিয়ে যদি সেখানে না খাই তাহলে যুধিষ্ঠির মহারাজের কাছে আমরা অপরাধী হব। আর এই যে কৃষ্ণ ভক্ত যারা না, এরা কিন্তু অত দেখতে খুব বোকা, মাথা নেড়া কিছু বোঝে না, একটা কথা বললে আরেকটা কাজ করে বসে, কিন্তু এদের শক্তি অনেক বেশি। বলছেন সেই অম্বরীশ মহারাজের চক্রে পড়ে আমি যে মানে সেই অর্ধ উলঙ্গ হয়ে কাপড় চোপড় সব খুলে গিয়েছিল আমার, আমি ছুটে পথ পাই না, হ্যাঁ আমার সে কথা মনে আছে। এরাও কৃষ্ণ ভক্ত, বাসুদেব পরায়ণ মন তাদের, তপস্যায় রত, তারা ইচ্ছা করলে আমাদের ক্রোধগ্নিতে সব 10,000 জনকেই জ্বালিয়ে দেবে, যে যেদিকে পারো ছোট। এইবারে সব ঢেকুর তুলতে তুলতে যে যেদিকে পারলো ছুটে আর পথ পায় না। আর সহদেব এসে বলছেন সাধু বাবা, সাধু বাবা কোথায় কোথায়, আর সাধু বাবারা সব তো চলে গেছেন। স্থানীয় কিছু ঋষিবৃন্দ তারা বলছেন সহদেব তুমি সেই ঋষিদের খুঁজছ, দুর্বাসা ঋষির সঙ্গে শিষ্যমণ্ডলী? বলছেন হ্যাঁ। বলছেন তারা তো দেখলাম সব ঢেকুরের শব্দ করতে করতে মনে হয় যেন মৃদঙ্গ বাজছে সব, তারা তো ছুটে পালিয়ে গেছে। বলছেন সে কি? তিনি এই খবর এসে পাণ্ডবদের জানালেন যে তারা তো ঢেকুর তুলতে তুলতে পালিয়ে গেছে। মহাত্মা ধর্মরাজ যুধিষ্ঠির তিনি তাও অপেক্ষা করছেন যে না হয়তো আমাদের পরীক্ষা করার সময় অর্ধরাত্রে এসে আমাদের উপরে কিছু আবার অভিসম্পাত প্রদান করবেন, কি করা যাবে, খুব চিন্তাযুক্ত হয়ে আছেন। তা ভগবান গিয়ে তিনি বললেন যে দুর্বাসা ঋষি আর আসবেন, তার পেট ভরে গেছে। বলছেন মাধব কেমন করে? বলছেন ওসব শুনে লাভ নেই, আর আসবেন আমি বলছি তো। বলছেন না না, সে তোমার কথায় আমাদের সকলের বিশ্বাস, তাহলে আমরা আর অভিসম্পাত প্রাপ্ত হবো না তো। বলছেন না না, সে তোমাদের তেজ বল পরাক্রমে তোমাদের তপস্যার ভয়ে সব পালিয়ে গেছে। এবারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে এখন বিদায় দিতে হবে, আমার এখন দ্বারকাতে অনেক কাজ, আমাকে এখন বিদায় দাও, আমাকে এই দ্রৌপদী কৃষ্ণা আমাকে স্মরণ স্মরণ করেছিল, আমি সেজন্যই এসেছি। পঞ্চপাণ্ডবগণ তো বুঝেই গেল এসব তো এই মানে নাটের গুরু কৃষ্ণেরই সব চালাকি, সব কিছু তিনিই ঠিক করেছেন। তারা হাত জোড় করে বলছেন কেশব আমরা যত যতবার বিপদে পড়েছি তুমি আমাদের একমাত্র এসে রক্ষা করেছ, তুমি আমাদের রক্ষাকর্তা গো, আমরা কিছুই নই। দেখো তুমি আজ সেই দ্বারকা প্রদেশ থেকে কিভাবে এক নিমিষের মধ্যে এসেছো আমাদের রক্ষা করার জন্য, একে অপরের প্রতি দণ্ডবাদ প্রণাম স্নেহ আলিঙ্গন আদি প্রদান করে ভগবান দ্বারকাধীশ তিনি দ্বারকায় গমন করলেন। বল দ্বারকাধীশ ভগবান কি যায়। তারপরে দ্রৌপদী তিনি মানে করুণ স্বরে পাণ্ডবদের বলছেন দেখো হে পাণ্ডবগণ, হে আমার স্বামীগণ, এই কৃষ্ণ তিনি আমাদের কিভাবে রক্ষা করেছেন, সেই দুষ্ট দুঃশাসন যখন আমাকে অসম্মান করছিল তখন তিনি আমাকে আমার সম্মান রক্ষা করেছিলেন, আমরা তাদের কাছে চিরঋণী এই মাধবের কাছে। যেমন ডুবে যাচ্ছে মানুষ সাগরে পড়ে যাচ্ছে মানে সাগরে ডুবে যাচ্ছে, তখন তার কাছে যদি অকস্মাৎ একটি জাহাজ কেউ পেয়ে যায় তাহলে সে মনে করে আমি বেঁচে গেলাম। আমরা যতবারই বিপদে ডুবতে থাকি তখন এই জাহাজরূপী ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এসে মানে রক্ষা করেন। এইভাবে ভগবানের গুণগ্রাম কীর্তন করতে করতে তারা সেই কাম্যবনেই রাত্রি কাটালেন, কাটাচ্ছেন। আর ভগবান দ্বারকাপুরীতে ফিরে গেলেন। এরপরে জয়দ্রথ কর্তৃক দ্রৌপদী হরণ পাণ্ডবগণের দ্বারা।